الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله
السلام عليكم ورحمة الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين وكذلك جعلنا لكل نبي عدوا وكفى بربك هاديا ونصيرا.
El príncipe নবীর আগমনের পর সবসময় নবী এবং তাদের জামাতের বিরোধিতা হয়ে থাকে, তাদের সাথে হাসি ঠাট্টা করা হয়। আমি যে আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াতে এ বিষয়ের এই চিত্রাঙ্কন করা হয়েছে। আর আল্লাহ তাআলা বলছেন, এইভাবে আমরা বিরোধীদের, অপরাধীদের মধ্য থেকে প্রত্যেক নবীর শত্রু চিহ্নিত করি, আর তোমার প্রভু হেদায়েত দাতা এবং সাহায্যকারী হিসাবে যথেষ্ট। আল্লাহ তাআলা বলছেন এই আয়াতে যে প্রত্যেক নবীর বিরোধিতা হয়েছে, আর এই বিরোধীরা খোদার নৈকট্যপ্রাপ্ত হয় না, বরং তারা অপরাধী। খোদার নামে যখন খোদার প্রিয়দের কষ্ট দেয়া হয়, তখন এই অপরাধীদের অপরাধ আরো ভয়াবহ রূপ ধারণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন বিরোধিতা হয়, তখন আল্লাহ তাআলা তাকে বলেন যে এই বিরোধিতা করা বা এই বিরোধিতা অপরাধীদের এই কাজ। ধর্মের শত্রুরা সকল যুগে নবীর বাণীর বিরোধিতার সকল চেষ্টা করেছে, তার কাজের পথে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করেছে, তাদের মান্যকারীদের কষ্ট দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু এই বিরোধিতা, এই কষ্ট, এই হত্যা কখনো বিরোধীদের সফলতার দ্বার প্রান্তে নিতে সক্ষম হয় না। আর চূড়ান্ত বিশ্লেষণে নবীরাই জয় যুক্ত হয়েছেন এবং হন, আর বিরোধী খোদা তালার আজাব এবং শাস্তির লক্ষ্যে পরিণত হয় এবং হয়েছে। সূরা ফুরকানের যে আয়াত আমি তেলাওয়াত করেছি তাতে মক্কারি চিত্র ফুটে ওঠে। বিরোধীরা হেন কোন জুলম এবং অত্যাচার নেই যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার মান্যকারীদের উপর করেনি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর যখনই কোনো জুলম এবং অত্যাচার হতো বা মান্যকারীদের উপর যখনই জুলম এবং অত্যাচার হয়েছে, তিনি ধৈর্য ধারণ করতেন এবং ধৈর্য ধারণের নসিহত করেছেন মান্যকারীদের। ইতিহাসে অনেক বেদনাদায়ক এমন ঘটনা আছে, একটি ঘটনা এভাবে বর্ণিত হয়েছে। হযরত আম্মারের পিতা ইয়াসের এবং তার মা সুমাইয়ার প্রেক্ষাপটে এটি এসেছে, যাদের উপর ভয়াবহ জুলম এবং অত্যাচার করা হয়েছে। এমনই একটি সময় যখন তাদের ভাবে দৈহিক নির্যাতনের লক্ষ্যে পরিণত করা হচ্ছিল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পথে হেঁটে যাচ্ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে তাকান এবং বড় বেদনা ভরা কণ্ঠে বলেন যে সাবরান আলা ইয়াসির ইন্না মাউইদুকুমুল জান্নাহ, হে ইয়াসিরের বংশ ধৈর্য ধারণ করো, নিশ্চয় তোমাদের এই ধৈর্যের ফলে তোমাদের জন্য জান্নাত প্রস্তুত করা হয়েছে, ধৈর্যের কল্যাণে জান্নাত প্রস্তুত করা হয়েছে। হযরত ইয়াসের সেই অত্যাচারে কয়েক নিমেষেই ইন্তেকাল করেন, শাহাদাত বরণ করেন। আর বৃদ্ধা সুমাইয়া, যিনি তখনও জীবিত ছিলেন, আবু জেহেল তার দিকে বর্ষা নিক্ষেপ করে তার পেটের নিচের অংশে লাগে এবং সেখানেই ছটফট করে তিনি ইন্তেকাল করেন। তা এই জুলম এবং অত্যাচার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর মানকারীদের উপর করা হয়েছে, যেন কেউ তার কাছে মহানবীর কাছে আসার সাহস না দেখায়। কিন্তু এই জুলম এবং এই অত্যাচারের ফলে নেক প্রকৃতির মানুষের দৃষ্টি এদিকে আকৃষ্ট হয়েছে। এই ইমানের সমৃদ্ধ হৃদয়ে কে দেখে মহানবীর দিকে মানুষের মনোযোগ আরো বেশি আকৃষ্ট হয়। ইসলামের বাণী মক্কা থেকে বেরিয়ে মদিনায় পৌঁছে এবং সেখানে ইসলাম বিস্তার লাভ করতে থাকে। ইথিওপিয়ায় ইসলামের বাণী পৌঁছে যায়। তাই যখন মক্কার সর্দার এবং তাদের চেলারা অত্যাচার এবং বর্বরতায় সীমা ছাড়িয়ে যায়, তখন ইসলামের বাণী অবদমিত হওয়ার পরিবর্তে এই ইসলাম জুলম এবং অত্যাচার ইসলামের প্রসারের কারণ হয়। আল্লাহ তাআলা বলছেন যে এই বিরোধিতা দেখে ভীতত্রস্ত হওয়ার কোন কারণ নেই। এই বিরোধিতাই অগণিত মানুষের হেদায়েত বা সত্য পাওয়ার কারণ হয়ে থাকে। আল্লাহ তাআলা নসির, তিনি সাহায্যকারী ও তিনি হাদি ও অর্থাৎ হেদায়েত দাতা, তিনি নিশ্চয় তোমাদেরকে সাহায্য করবেন। আর সকল বিরোধিতা সত্ত্বেও বিজয় তাদেরই তারই পদচম্বন করবে যাকে খোদা তালা প্রত্যাদিষ্ট করেছেন বা পাঠিয়েছেন। আল্লাহ তালা স্বীয় রসুলের সাহায্যের জন্য আকাশ থেকে এবং ভূমি থেকে প্রকাশিত নিদর্শনাবলী দেখিয়ে থাকেন এবং অপরাধীদের ধ্বংসের জন্য তার কহরী নিদর্শন প্রকাশ করেন। কোন সময় কোন শক্তিশালী বাদশাহ বা ফেরাউন কোন রাষ্ট্রপ্রধান নবীর কাজে কখনো বাধা সৃষ্টি করতে পারেনি, বাদ সাধতে পারেনি, বরং বিরোধিতা উন্নতির পথকে সুগম করে। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন যে যেভাবে আবর্জনা এবং সার ফসলের উন্নত ফলনের কারণ হয়, একইভাবে এই নোংরা বিরোধিতা ও ঐশী জামাতের উন্নতির জন্য সার স্বরূপ। এই বিরোধিতাও অগণিত মানুষের হেদায়াত বা সত্য প্রাপ্তির কারণ হয়, সত্য লাভের কারণ হয়। তাই খোদার প্রিয়দের বিরোধিতা করা সকল যুগে অপরাধীদেরই বৈশিষ্ট্য। আর মসীহ মওউদের দাবির সময়ও খোদার এই চির সুন্নত প্রকাশিত হওয়ার ছিল এবং হয়েছে, এক্ষেত্রেও তারও বিরোধিতা হয়, তাকে হাসি ঠাট্টার লক্ষ্যে পরিণত করা হয়, তার মান্যকারীদেরকে বিভিন্ন সময়ে কষ্ট দেয়া হয় এবং দেয়া হয়েছে। নামধারী আলেমদের অন্ধ অনুকরণ করে মুসলমানরা আহমদীদের কে কষ্ট দেয়া ইসলাম সেবা মনে করেছে, কষ্ট দেয়াকে ইসলাম সেবা মনে করেছে। সূরা ফুরকানের এই আয়াতের পূর্ববর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেন যে ওয়াকালা রাসূল ইয়া রাব্বি ইন্ন কওম ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। রাসূল বলল যে হে আমার প্রভু, আমার জাতি এই কোরআনকে পিঠের পিছনে ছুঁড়ে ফেলেছে, অর্থাৎ অবজ্ঞা প্রদর্শন করেছে। এই আয়াতে যেখানে কাফেরদের কোরআন না মানার দিকে ইঙ্গিত, সেখানে এ যুগে অর্থাৎ মসীহ মওউদের আবির্ভাবের যুগে, যে যুগে কোরআনের প্রকৃত শিক্ষার প্রতি তার আহ্বান করার কথা, কোরআনের শিক্ষাকে শিরোধার্য করার প্রতি মানুষকে ডাকার কথা, এদিকে এই আয়াতে ইশারা যে সে যুগে মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ শ্রেণী কোরআনের শিক্ষাকে ভুলে বসেছে, কিন্তু যুগ ইমাম যখন তাদেরকে ডাকেন যে আসো আমি তোমাদেরকে কোরআনি রহস্য এবং অন্তর্নিহিত তত্ত্ব সম্পর্কে অবহিত করব, যেন এই সুন্দর শিক্ষাকে তোমরা শিরোধার্য করে ইসলামী শিক্ষাকে পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছাতে পারো, তখন তার বিরোধিতা করা হয়। অতএব আমি যে আয়াতের কথা উল্লেখ করেছি, এই আয়াতের পর মসীহে মওউদ এবং তার জামাতকে আশ্বস্ত করা হয়েছে যে আল্লাহ এবং কোরআনের নামে তোমাদের যে বিরোধিতা হচ্ছে এটি কোরআনকে না বোঝার ফলে হচ্ছে, কিন্তু চিন্তার কোনো কারণ নেই। নবীদের সাথে এই ব্যবহারই হয়ে থাকে, আর আল্লাহ তাআলা হাদি বা হেদায়েত দাতা, তিনি অগণিত মানুষের হেদায়েতের বিধান করবেন এই ব্যবহারের ফলে। তিনি তোমাদের নসির এবং সাহায্যকারী, যারা অপরাধী, যারা নামধারী আলেম, যারা নেতা, ভ্রষ্ট নেতা, যারা সাধারণ মানুষকে বিরোধিতায় প্ররোচিত করে খেপিয়ে থাকে, তাদের হীন চেষ্টা কখনো সফল হবে না। আর নিঃসন্দেহে সফলতা মসীমদের জামাতেরই লাভ হবে। অতএব এরা বিরোধিতা করুক বা যতটা পারে শক্তি প্রয়োগ করুক, তাদের এদের কোনো চেষ্টা কখনো সফল কাম হবে না। আর এই সমস্ত বিরোধিতা একদিন এই বিরোধীদের মুখেই ছুড়ে মারা হবে। অতএব যদি আমি বিরোধীদেরকে বলছি, যদি খোদা ভীতি থাকে তাহলে খোদার নীরব যেই কুদরত বা লাঠি তাকে ভয় করো এবং খোদার আজাব থেকে তার আশ্রয় আসার দোয়া করো, কেননা খোদা নিজ প্রিয়দের জন্য গভীর আত্মাভিমান প্রকাশ করে থাকেন। খোদা তাআলা এই যে সুযোগ দিচ্ছেন বিরোধীদের, এটি থেকে উপকৃত হওয়ার চেষ্টা করা উচিত। নামধারী আলেমদের পদাঙ্ক অনুসরণ করে নিজেদের ইহ এবং পরকালকে হুমকির মুখে ঠেলে দেওয়ার পরিবর্তে সে ব্যক্তির কথা শুনুন যিনি গভীর বেদনার সাথে বলেন যে এক ব্যক্তি পরম সহানুভূতি এবং সহমর্মিতার সাথে, আর শুধু সহানুভূতি নয় বরং খোদার নির্দেশ এবং ইশারায় এদিকে ডাকছে, তাকে কাজ্জাব এবং দাজ্জাল বলা হয়, এর তুলনায় করুণ অবস্থা আর কি হতে পারে মানুষের। তিনি আরো বলেন যে যদি আল্লাহ তাআলার ভিতর রহমানিয়ত বৈশিষ্ট্য না থাকত তাহলে তার শাস্তি থেকে নিরাপদ থাকা তোমাদের জন্য কোনোভাবে সম্ভব ছিল না, তার শাস্তির বাইরে থাকা সম্ভব ছিল না। অতএব আমরাও আজ আমাদের বিরোধী এবং যারা আহমদীদেরকে কষ্ট দেয়াকে পুণ্যের কারণ মনে করে মসীমদের শিক্ষার উপর প্রতিষ্ঠিত হয়ে সেই আদর্শ অনুকরণে যা তিনি তার এবং আমাদের অনুসরণের নেতা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর কাছ থেকে শিখেছেন, এমন বিরোধীদেরকে আমরা এটি বলব যে তোমাদের সহমর্মিতা এবং সহানুভূতি আমাদের লক্ষ্য, তোমাদের করুণ অবস্থা, শোচনীয় অবস্থা আমাদেরকে উৎকণ্ঠিত করে। খোদাকে কোথায় এতটা অসন্তুষ্ট করো না যে যার ফলে ফিরে আসার রাস্তা বন্ধ হয়ে যেতে পারে। তার পূর্বেই আল্লাহর প্রেরিত ব্যক্তির বিরোধিতা এবং তার প্রতি হাসি ঠাট্টা পরিত্যাগ করো। যোগ ইমামের মান্যকারী, যোগ ইমামের মান্যকারীকে আল্লাহর নামে কষ্ট, আল্লাহ মান্যকারীদের খোদা তালার নামে কষ্ট দিও না, তাদেরকে হাসি ঠাট্টার লক্ষ্যে পরিণত করো না। হযরত মসীহ মওউদ ইসলাম বলছেন যে হে ঘুমন্তরা জাগ্রত হও, এই বিরোধীদের সম্বোধন করে তিনি বলছেন যে হে উদাসীনরা উঠে বসো, কেননা এক মহা বিপ্লবের সময় এসে গেছে, এটি কাদার সময় ঘুমানোর নয়, এটি হাজারের সময়, হাসি ঠাট্টার নয়, বা হাসি হাসি ঠাট্টা বা কুফরের সময় নয়। দোয়া করো যেন সম্মানিত খোদা তোমাদের দৃষ্টি দান করেন, যেন বর্তমান জুলম এবং জুলমকে তোমরা পুরোপুরি অনুধাবন করতে পারো, অন্ধকারকে যেন অনুধাবন করতে পারো, আর সেই জ্যোতিকে যা আল্লাহ তাআলার রহমত এই অন্ধকারকে দূর করার জন্য প্রেরণ করেছেন। রাতের শেষ প্রহরে ওঠো, কেঁদে কেঁদে আল্লাহর কাছে হেদায়তের জন্য দোয়া করো। অনর্থক ঐশী জামাতকে নির্মূল করার জন্য দোয়া করবে না বা অভিশাপ দেবে না, আর ষড়যন্ত্র করো না। আল্লাহ তাআলা তোমাদের উদাসীনতা এবং নোংরা অভিপ্রায়ের অন্ধ অনুকরণ করেন না, তিনি তোমাদের নির্বুদ্ধিতা তোমাদের সামনে প্রকাশ করবেন এবং নিজ বান্দাকে সাহায্য করবেন। আর সেই বৃক্ষ তিনি কখনো কাটবেন না যে বৃক্ষ তিনি নিজ হাতে রোপণ করেছেন। আল্লাহ তাআলা করুন যেন আমাদের বিরোধীদের কাণ্ড জ্ঞান কাজ করে এবং জগমামের বিরোধিতা তারা যেন পরিত্যাগ করে, আর এই বেদনা ঘন বা মর্মস্পর্শী বাণীকে যেন তারা বুঝতে পারে। পাকিস্তানের কালো কানুন এবং নিষ্পেষণমূলক আইন আহমদীদের উপর যে বিধিনিষেধ আরোপ করে রেখেছে সেগুলোর একটি হল আহমদীরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পাঠ করতে পারবে না বা লিখেও তা প্রকাশ করতে পারবে না। প্রশাসন বারবার বিভিন্ন সময় আহমদীদের অত্যাচারের লক্ষ্যে পরিণত করার জন্য এই আইনকে ব্যবহার করে আর মৌলবীদের সন্তুষ্ট করার জন্য এই আইনের তারা আশ্রয় নেয়। সম্প্রতি সারগোদার গ্রাম চক মাংলায় রাতের বেলা পুলিশ আসে, আহমদিয়া মসজিদের সামনে তক্তায় বা কাঠে যে কালেমা লিখিত কালেমা খচিত যে কাঠ ঝুলন্ত ছিল, লাকড়ি ঝুলন্ত ছিল, বাচ্চাকে বলে যে এটি খুলো আর সেটি নিয়ে চলে যায়। রাতারাতি জামাত কালেমা সেখানে লিখে দোবারা লাগিয়ে দেয়। বাচ্চা ছোট ছিল, কিভাবে বাচ্চাকে ভয় ভীতি দেখিয়ে তারা কাজ করিয়েছে তার বিস্তারিত বিবরণ সামনে আসেনি যে কিভাবে সে সেই লাকড়ি নামিয়েছে, নামিয়ে তাদেরকে দিয়েছে, কিন্তু এটি হওয়া উচিত ছিল না। আমি প্রত্যেক আহমদি বালক বালিকাকে উপদেশ দেব, ভবিষ্যতে কোনো ক্ষেত্রে যদি এমন ঘটনা ঘটে বাচ্চার পুলিশকে এটাই বলবে, তুমি যদি নামাতে চাও কালেমা নামাও, আমি কখনো এমন কাজ করতে পারবো না, যত জুলম এবং অত্যাচার করতে চাও করো। প্রত্যেক আহমদের স্মরণ রাখতে হবে যে এই কালেমাই, এই কালেমার প্রতিটি ছোট বড় পুরুষ মহিলাকে হেফাজত করতে হবে এই কালেমার। আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানের হত্যাকর্তারা যদি অপকর্ম করতে চায় করুক, আমরা আইনের বিরুদ্ধে যুদ্ধ করতে পারি না, কিন্তু প্রত্যেক আহমদের স্মরণ রাখতে হবে যে এই অপকর্মে আমরা তাদের সাহায্যকারী হতে পারি না কোনোভাবে কোনো মূল্যে। যেন কেয়ামত দিবসে কালেমা আমাদের পক্ষে সাক্ষ্য দেয় এবং তাদের অপরাধী সাব্যস্ত করে। পাকিস্তানের আইন বলে যে আহমদি যেহেতু তাদের প্রস্তাবিত সংজ্ঞা অনুসারে মুসলমান নয়, তাই কালেমা পাঠ বা লেখার তাদের অধিকার নেই। আমরা বলি যে তোমাদের সংজ্ঞার আমরা ভ্রুক্ষেপ করি না, তোমাদের সংজ্ঞার আমাদের প্রয়োজন নেই। আল্লাহ এবং তার রসুল বলেছেন যে যে কালেমা পাঠ করে সে মুসলমান। বরং হাদিসে আছে মহানবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব সর্বোৎকৃষ্ট জিকির যা এক ব্যক্তিকে মোমেনে পরিণত করে তা হল শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলা। আমাদের ঈমান এবং আমাদের ইসলাম কেউ ছিনতে পারবে না। বরং আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন যে লেমান আলা তাকুল লেমান আলকা আলা তাকুল লেমান আলকা ইলাইকুমুস সালাম আলাস্তা মুমিনা, যে তোমাকে সালাম করে তাকে কথা বলো না যে তুমি মুমিন নও। আর আহমদি খোদা তালার অপার অনুগ্রহে আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনের উপর কামেল এবং দৃঢ় বিশ্বাস রাখে, ইসলামের প্রতিটি রুকন এবং ইমানের প্রতিটি স্তম্ভের উপর আহমদেরা ইমান রাখে, আর শুধু মুসলমানই নয় বরং প্রকৃত মোমেন আহমদি। কেননা আহমদের এই মহানবী সাল্লামের ভবিষ্যৎবাণীর পরিপূর্ণতায় যুগ ইমামকে সালাম করেছে, সালাম পৌঁছিয়েছে এবং তার জামাত ভুক্ত হয়েছে। কালেমা মিটানোর এই ঘটনা, এই গ্রামের এই ঘটনা বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং তার একদিন পর আরো একটি গ্রামে চক 152 উত্তরেও এটি ঘটেছে। কিন্তু জামাতের প্রেসিডেন্ট তাদেরকে, মোল্লাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন দরজা বন্ধ করে ভিতরে বসে যান, বলেন যে পুলিশ, পোশাক পরিহিত পুলিশ আসলে আসতে পারে, অন্য কাউকে ভিতরে আসার আমি অনুমতি দেব না। বয়োবৃদ্ধ মানুষ ছিলেন এবং হৃদরোগী ছিলেন তিনি। তিনি বলেন যে অন্য কেউ আসলে আমার লাশ মারিয়ে তাকে যেতে হবে। তার নাম হল মালিক আতা মোহাম্মদ সাহেব। তিনি অনবরত কালেমা পাঠ অব্যাহত রাখেন। পুলিশ চলে যায়, কালেমা মিটায়নি কিন্তু কালেমা মুছেনি। কিন্তু এই প্রেসিডেন্ট সাহেব সম্পর্কে জেলা আমির লিখেছেন যে যেহেতু হৃদরোগী ছিলেন তার কষ্ট বেড়ে যায়, ঘরে যান, স্বাস্থ্য অধপতিত হয়, পুরো সময় কালেমা পড়তে থাকেন, ঘরে মারাত্মক হার্ট অ্যাটাক হয় এবং তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ তাআলা তার মর্যাদা উন্নীত করুন। গতকাল তার জানাজা আমি পড়িয়েছি অন্য জানাজার সাথে। পাকিস্তানে আজকাল চরম বিরোধিতা হচ্ছে জামাতের, পাকিস্তানের আহমদীদের জন্য ও বহির্বিশ্বের আহমদীদের দোয়া করা উচিত। তা পাকিস্তানে আহমদীদেরকে আমি স্মরণ করাতে চাই যে পাকিস্তানের অস্তিত্ব নির্ভর করে এখন আহমদীদের দোয়ার উপর, তাই অনেক বেশি দোয়া করুন। নামধারী আলেমরা কুফরি ফতোয়া দিয়ে দিয়ে সাধারণ মানুষকে এতটা বিভ্রান্ত করেছে যে তারা বোঝে না যে সত্য কি আর মিথ্যা কি। এদের কত কেমন আছে যারা অপরাধী, যাদের কথা কোরআনে উল্লেখ আছে, আর এই আলেমদের তারা ডান হাত, এদের কাছে কোন প্রকারের আশা রাখা এটি দুরাশা। কিন্তু অনেক নির্বোধ এবং জ্ঞানের অভাবে যারা আলেমদের, মৌলবীদের কথা গ্রহণ করে, আল্লাহ তাদেরকেও কাণ্ড জ্ঞান দিন এবং তারা যেন সত্য বুঝতে পারে। আর আল্লাহ তালার ফজলে অনেক নেক প্রকৃতি এবং নেক ফিতরতের মানুষও আছে যারা মৌলবীদের এমন আচরণের প্রতি ঘৃণা রাখে। তাদের উচিত এখন দেশ রক্ষার জন্য আওয়াজ উঁচু করা, উচ্চকৃত করা এবং ভীরুতা পরিহার করা। মৌলবীরা নিজেদের স্বার্থ নিয়ে মৌলবীদের মাথা ব্যথা, তারা সেই মেম্বরের নিশ্চয়তা চায় যেখানে দাঁড়িয়ে জাতিকে তারা বেকুব বানাবে। একই অবস্থা রাজনৈতিক নেতৃবৃন্দের। পাকিস্তানের অর্থনৈতিক শোচনীয়তা চরম পর্যায়ে পৌঁছেছে। টেলিভিশন এবং পত্রপত্রিকায় প্রত্যহতা আমরা দেখতে পাচ্ছি, কেউ কারো পরোয়া করে না, সন্ত্রাস চরম পর্যায়ে পৌঁছেছে, এটি নিয়ে কারো মাথা ব্যথা নেই যে কি হচ্ছে। প্রত্যহ 10-15 বা ততোধিক মানুষ মারা যাচ্ছে, আসমানি বিপদাপদে তারা পরিবেষ্টিত, এটি নিয়ে কারো মাথা ব্যথা নেই। কয়েকদিন থেকে হুনজায় প্রাকৃতিক হ্রদ এলাকার জন্য চরম ভয় ভীতি ডেকে এনেছে, পানির স্তর মারাত্মকভাবে বেড়ে চলেছে। এক ঝিলের সাথে বেশ কয়েক হ্রদের পানি মিলিত হয়েছে, বুঝতে পারছে না যে পানি কোত্থেকে আসছে, তাদের সব ধারণা ভ্রান্ত প্রমাণিত হচ্ছে। গ্রামের পর গ্রাম পানির নিচে এসে গেছে, পা উঁচু জায়গায় যায়, সেখানে পানি গিয়ে পৌঁছে কারাকোরম রাস্তা ডুবে গেছে, পানি এত বেড়ে গেছে যে নৌকার মাধ্যমে যারা সাহায্য করছিল তাও বন্ধ, পাহাড়ে তারা আশ্রয় নিচ্ছে কিন্তু পানিও পানির স্তর উঁচু হচ্ছে ক্রমশ, তাদের পিছু ধাওয়া করছে। হেলিকপ্টারের মাধ্যমে এখন মানুষকে সেখান থেকে বের করা কঠিন হয়ে পড়েছে, এই হলো সেখানকার অবস্থা। চিন্তা করুন এইগুলো কি, পানির স্তর এতটা উঁচু হচ্ছে যে স্পিলওয়ের ভয়াবহ স্তরে পৌঁছার পর যে স্পিলওয়ে বানানো হয়েছে, আশঙ্কা আছে যে সে এটিকে সহ তা ভাসিয়ে নিয়ে যাবে। এরপর পানি নিচের দিকে যখন ছাড়া হবে, নিম্নভূমিতে যে ধ্বংসযজ্ঞ নেমে আসবে তাও অকল্পনীয়। এসব কিছু দেখার পরও তাদের মনোযোগ এদিকে আকৃষ্ট হয় না, কোনো চিন্তা নেই, চিন্তা শুধু একটি তাদের, তা হল আহমদীদের বিরুদ্ধে নোংরামি ছড়াও, আহমদীদের মসজিদ থেকে কালেমা মুছে দাও, আহমদীদের হত্যা করো। আহমদীদের হত্যা করা এখন শাহাদতের মর্যাদা রাখে, শাহাদত লাভের মর্যাদা রাখে, কেননা আল্লাহ এবং তার রসুলের নামে যে তাদের শহীদ করা হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুলুল্লাহ পড়া সত্ত্বেও আহমদীদের হত্যা করা হয়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা কি কারো বুক চিরে দেখেছিলে যে কালেমা মুখ থেকে পড়ছে, হৃদয় থেকে পড়ছে না? তার সাহাবারা তো জানতে পারেননি যে কালেমা অন্তর থেকে পড়া হচ্ছে নাকি মুখ থেকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে সরাসরি খোদা পথ প্রদর্শন করতেন, তিনিও জানতে পারেননি যে কালেমা কোথ থেকে পড়া হচ্ছে, আন্তরিকভাবে পড়া হচ্ছে নাকি মুখ থেকে। কিন্তু এই সমস্ত মৌলবীরা হৃদয়ের বা মনের খবর রাখে যে আহমদেরা নাকি মৌখিকভাবে শুধু কালেমা পড়ে। সম্প্রতি করাচিতে আরেকটি শাহাদতের ঘটনা ঘটেছে, জনাব হাফিজ শাকের সাহেব, যিনি গুলশান ইকবাল করাচির অধিবাসী, রাতের 12:30 দোকান বন্ধ করে মেডিকেল স্টোর থেকে বাসায় আসছিলেন, বয়স ছিল 48 বছর, পথে তাকে রাস্তায় রোধ করে কানের উপর কানপটিতে পিস্তল রেখে গুলি করে তাকে হত্যা করা হয়। খাদেম এবং এরপর আনসারুল্লাহ প্রবেশের পর নাসির হিসেবে অত্যন্ত কর্মঠ এক ভাই ছিলেন, বিশেষ করে কোরআন তেলাওয়াতের গভীর আগ্রহ ছিল, সবসময় পুরস্কার পেতেন, অত্যন্ত পরিশ্রমী নিবেদিত প্রাণ আহমদী ছিলেন। তার স্ত্রী ছাড়াও মাও তার এখনো জীবিত, দুই মেয়ে এবং এক পুত্র, কোরাতুল আইনের বয়স 19 বছর, তুবার বয়স 14 বছর, ফায়েক আহমদের নামে এক ছেলে আছে যার বয়স 17। আল্লাহ তাআলা তার মা এবং স্ত্রী বাচ্চাদের ধৈর্য দেন, তার পদমর্যাদা উন্নীত হোক। এই সমস্ত অত্যাচার এবং জুলম, এই শাহাদত, এই কষ্ট আর এই হত্যা, এই মৌলবীদের উত্তেজনার কারণে এমন ঘটনা ঘটছে। মুসলমান এবং মোমেনের যে সংজ্ঞা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন তা তো আমি আপনাদেরকে শোনালাম, এখন এই হত্যাকারী বা খুনিদের সম্পর্কে কোরআন কি বলে শুনুন। কোরআন বলে যে ওমাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাযাবাল্লাহু আলাইহি ওয়া লা'ানাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। যে জেনে শুনে কোন মুমিনকে খুন করে তার পরিণাম হবে জাহান্নাম, দীর্ঘকাল সেখানে সে থাকবে, আর আল্লাহ তার প্রতি ক্রোধান্বিত এবং তাকে তিনি অভিশপ্ত করেছেন এবং অনেক বড় আজাব তার জন্য প্রস্তুত করে রেখেছেন। আহমদীদের কথা বাদ দেন, আমি যেভাবে বলেছি পরস্পরের বিরোধিতায়। মুসলমানের যে নাম সর্বস্ব সংজ্ঞা তারা পেশ করে, এরা পরস্পরের বিরোধিতা হয়, তাদের সংজ্ঞা অনুসারে যে মুসলমান এমন লোকদেরকেও তারা খুন করছে। পাকিস্তানে প্রতিদিন এমন মানুষ নিহত হচ্ছে, আলেমদের অন্ততপক্ষে এই বিষয়ে ভাবা উচিত। কোন অপরাধে যে মানুষকে প্ররোচিত করে এবং অপরাধের যে পরিকল্পনা করে, সে তো ততটাই অপরাধী যতটা অপরাধী নিজে অপরাধী হয়ে থাকে। তো আমাদের যতটুকু সম্পর্ক আছে, আমরা আল্লাহর হাতে বিষয় সুপোর্ট করেছি, আমরা সবসময় ধৈর্য ধারণ করেছি, ধৈর্যই ধারণ করব। আর শহীদদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে আলা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বালা হিয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যারা আল্লাহ তাআলার পথে নিহত হয়েছেন বা খোদার পথে যাদের হত্যা করা হয়েছে, তাদের মৃত ভেব না, তারা জীবিত, তাদের প্রভুর সন্নিধানে তাদেরকে রিজিক দেয়া হয়ে থাকে। তাই শহীদদের জন্য পারলৌকিক নেয়ামতের কল্যাণ ধারা অব্যাহত আছে, যারা আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন আর চিরস্থায়ী জীবন তাদের চির অদৃষ্ট এখন। কিন্তু বিরোধীদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন তোমরা সত্যকে মিথ্যা প্রতিপন্ন করাই তোমাদের জীবিকার একমাত্র পথ। এখন মৌলবিদের রিজেক এবং রাজনীতিবিদদের রিজেক এখন মসিহ মদকে মিথ্যা প্রতিপন্ন করাই তাদের রিজেক এবং জীবিকার উপায়, এটি তাদের রিজেক এবং জীবিকার এখন মাধ্যম। সত্যকে মিথ্যা আখ্যা দেয়া বা সত্যকে মিথ্যা প্রতিপন্ন করাই তাদের জীবিকার পথ, আর তারা প্রকৃত রাজেক বা রিজেক দাতাকে ভুলে গেছে, অর্থাৎ আল্লাহকে তারা ভুলে গেছে। তাই সত্যকে মিথ্যা আখ্যা দেয়া এবং খুনের শাস্তির কথা তো স্বয়ং আল্লাহ তাআলা সূরা নিসার আমি যে আয়াত তেলাওয়াত করেছি তাতে উল্লেখ করেছেন। তাই ভয় ভীতিপ্রদ বিষয়, চিন্তার বিষয়, কিছু ভাবা উচিত। জামাতের উন্নতির কারণে বিরোধিতা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে, আমি যেভাবে পূর্বে বলেছি, আর এটি বলেছে যে এটি খোদার এই উক্তির পরিপূর্ণতার স্বরূপ হচ্ছে যে সব নবীর বিরোধিতা হয় আর হয়ে থাকে। আর তাই মুসলিমদেরও হওয়ার ছিল, তার মান্যকারীদেরও হওয়ার ছিল, আর প্রত্যেক সেই জায়গায় হওয়ার ছিল এবং হচ্ছে যেখানে আহমদিয়াত পৌঁছেছে, কোথায় কম বিরোধিতা হচ্ছে কোথায় বেশি। আজকাল আমি যেভাবে গত খুতবায় বলেছি যে মিশরে জামায়াতে আহমদিয়ার বিরোধিতা চরম রূপ ধারণ করেছে, আর এই বিরোধিতার কারণে সরকারি কিছু প্রতিষ্ঠান মৌলবিদের অনুকরণে বিরোধিতায় অংশ নিয়েছে এবং আহমদীদেরকে ভীতত্রস্ত করছে। আর আহমদীদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আছে সেগুলোর একটি হল নাওজুবিল্লাহ আহমদী হযরত মির্জা গোলাম আহমদ কাদি আলাইহিস সালামকে নাকি খাতামান নবীয়িন মানে। আমরা কি বলবো শুধু এছাড়া যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমাদের মতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা সবচেয়ে বড়, সবচেয়ে উঁচু, তারপর কোন শরীয়তধারী নবী আসতে পারে না, আর কোরআনের পর অন্য কোন শরীয়তের গ্রন্থ নাজেল হতে পারে না বা অবতীর্ণ হওয়া সম্ভব নয়। সুতরাং হযরত মির্জা গোলাম আহমদ আলাইহিসসালামের যদি কোন দাবি থেকে থাকে, তাহলে তার দাবি সম্পূর্ণভাবে মুহাম্মদ রাসূলুল্লাহর দাসত্বে এবং তার কল্যাণে কল্যাণমণ্ডিত হয়ে সে দাবি। তিনি বলেন যে আল্লাহ আমাকে পাঠিয়েছেন, হযরত আল্লাহ আমাকে পাঠিয়েছেন এই যুগে, কেননা আমি এই যুগে মুহাম্মদ রাসূলুল্লাহর সবচেয়ে বড় প্রেমিক, প্রকৃত প্রেমিক, নিষ্ঠাবান প্রেমিক। তাই এই শিক্ষিত লোকদেরকে আমি বলবো যে চোখ বন্ধ করে জ্ঞানহীনদের মতো শোনা কথায় বিশ্বাস না করে আহমদীদের বাণী বা পায়গাম কি তা তো একটু পড়ুন, হযরত মসীহ মওউদের দাবি একটু বিশ্লেষণ করুন। এরপর যদি অপরাধ সাব্যস্ত হয় তাহলে বলুন, আমাদের দৃষ্টিভঙ্গি আমাদের অবস্থান কি তা শুনুন। আহমদীদের অবস্থান বা দৃষ্টিভঙ্গি কি তা জানতে চায় না, জানার জন্য প্রস্তুত নয়, একতরফা সব সিদ্ধান্ত করে চলেছে। আল্লাহর আল্লাহকে ভয় করা উচিত, আল্লাহর ক্রোধকে ভয় করা উচিত। হযরত মসীহ মওউদের জন্য হযরত মসীহ ইসলাম ইসলামের যে সেবা করেছেন তা কিছুটা দেখুন, লক্ষ্য করুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্য আহমদীদের যে আত্মাভিমান তা কিছুটা দেখুন, নতুবা খোদার পবিত্র দৃষ্টিতে আমরা অভিযুক্ত নই, বরং আপনারা অপরাধী সাব্যস্ত হবেন। তারা অপরাধী সাব্যস্ত হবে যারা না দেখে কোন সিদ্ধান্ত দিয়ে চলেছে। এই সমস্ত আলেমদের চিত্র মসীহ ইসলাম যেভাবে তুলে ধরেছেন তা আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। মসীহ ইসলামের যুগ থেকে আজ পর্যন্ত এই সমস্ত নামধারী আলেমদের ফিতরত, তাদের স্বভাব এবং অভ্যাসে কোনো পরিবর্তন আসেনি। তিনি বলেন, যারা বলে যে আমরা ইসলামের প্রকৃত আলেম, নবীর ধর্মের সাহসী আলেম, আমরা তাদেরকে অলস এবং পশুর মতো খেতে এবং পান করতে দেখছি। তারা নিজেদের কথা এবং কলমের মাধ্যমে সত্যের আদর সাহায্য করে না। খোদার বিশেষ বান্দাদের ভেতরে যাদের সংখ্যা অতি কম, তুমি তাদের অধিকাংশকে এমন দেখবে যে তারা সত্যের পূজারীদের অনুসারীদের প্রতি বিদ্বেষ রাখে, কখনো সত্য কথা শুনে এরা হইচই করেনি এমন নয়। এরা জানে না যে সত্য কি আর সঠিক বিষয় কি। তারা নৈরাজ্য ফিতনা অশান্তি থেকে বিরত হয় না, সত্যের সাথে মিথ্যার মিশ্রণ করে যেন সাধারণ মানুষকে বা অজ্ঞদেরকে তারা প্রতারিত করতে পারে নিজেদের কথা এবং সমালোচনার মাধ্যমে। হযরত এরা বলে যে আহমদেরা রসুল্লাহর পরে মসীহ মওউদকে খাতামান নবীন মানে, এটি মিথ্যা অপবাদ। আর সাধারণ মানুষ এই কারণে আহমদীদের প্রতি বিরোধিতা রাখে। মসীহ মওউদ বলছেন, যেমন ব্যক্তি যাকে আল্লাহ তাআলা মানুষের সংশোধনের জন্য প্রেরণ করেছেন তাকে এরা খান্নাস বা শয়তান মনে করে, আর মোমেনদেরকে এরা কাফের আখ্যা দেয়। মিথ্যা ছাড়া এদের আর কোনো কাজ নেই, আর কাউকে কাফের বলা ছাড়া অন্য কোনো কথা তাদের মুখ থেকে ভালো কথা বের হয় না। এরা জানে না ধর্মে ধর্ম সেবা কাকে বলে। সত্যকে মিথ্যার সাথে তারা বেশিয়েছে, সত্য মিথ্যাকে তারা ঘোলাটে করেছে এবং জেনে শুনে আমাদেরকে এরা আমাদের বিরুদ্ধে মিথ্যা বলেছে। তাই রসুল্লাহর ধর্মের জন্য এটি অনেক বড় একটি সমস্যার কারণ যে এই যুগের অধিকাংশ আলেম বিশ্বস্ততা এবং সততা বিসর্জন দিয়েছে, ধর্মের শত্রুতা শত্রুর মতো কাজ করেছে। মিথ্যা তাদের দৃষ্টিতে অনেক প্রিয়। মিথ্যাকে বাঁচানোর চেষ্টা করছে সত্যের আক্রমণ থেকে। মসীহ মওউদ বলছেন যে আল্লাহ তাআলার মহাসম্মানিত খোদাকে তারা আদৌ ভয় করে না এবং কাফেরদের সাহায্য করছে সত্যের শত্রুর মতো। হৃদয় এই কথা গেঁথে নিয়েছে যে তারা এই সত্যের উপর, অথচ এরা ধ্বংসের পথ অনুসরণ করছে। এরা নিজেদের কামনা বাসনাকেই শুধু জানে এবং প্রকৃত মর্ম উদ্ঘাটনের চেষ্টা করে না, ভাবেও না। সত্য শুনে সত্য দেখেও তারা বিদ্রোহের পথ অনুসরণ করে, যেন তারা তাদেরকে মৃত্যু দিকে ডাকা হচ্ছে। আর অথচ এরা জানে যে পৃথিবী তাদের কখনো সাথে থাকবে না, কিন্তু তা সত্ত্বেও ওরা পৃথিবীর সাথে গভীরভাবে প্রমাবিষ্ট। এরা ঘরে এক ধরনের কাজ করে আর বাহিরে ভিন্ন ধরনের কাজ করে, অথচ অর্থাৎ ঘরে এক ধরনের কাজ করে আর বাহিরে ভিন্ন ধরনের করে কিছু আর মানুষকে দেখায় কিছু। এই হল এই বাক্যের অর্থ। হুজুর বলছেন যে মসীহ মওউদ বলছেন যে ঘরে যে কাজ করে বাইরে ভিন্ন কাজের একটি দৃষ্টান্ত হল, একবার মৌলভী সাহেব বড় ধোঁয়াদার জোরালো বক্তৃতা করেন ইসলামের জন্য আর্থিক কোরবানির ব্যাপারে মানুষকে অনুপ্রাণিত করছিলেন, তার স্ত্রীও শ্রোতাদের মাঝে ছিল। তার বক্তৃতা শুনে তার স্ত্রী গভীরভাবে প্রভাবিত হন, ঘরে এসে নিজের স্বর্ণের বালা এবং অলঙ্কার নিয়ে মৌলভি সাহেবকে দেন, বলেন যে আমার পক্ষ থেকে সেই কাজে খরচ করুন যার কথা আপনি বলছিলেন। মৌলভি বলল যে এটি কি? স্ত্রী বললেন যে আপনার বক্তৃতা শুনে আমি আবেগ আপ্লুত হই, আমি কোরবানি করছি। মৌলভি সাহেবের উত্তর ছিল, এটি তোমার জন্য নয়, অন্যদের জন্য আমি বক্তৃতা করেছি, এই হলো এদের অবস্থা। মুসলিম ইসলাম বলছেন যে এই যে রিয়াকার বা যারা লোক দেখানো কাজ করে তাদের জন্য আক্ষেপ, তারা দেখেছে যে কাফেররা কত বিশৃঙ্খলা ছড়িয়ে রেখেছে পৃথিবীতে, কত নৈরাজ্য ছড়িয়ে, কাফেরদের সৃষ্ট নৈরাজ্য কত ভয়াবহ, এবং তারা জানে যে ধর্ম দুষ্কৃতকারীদের আক্রমণের লক্ষ্যে পরিণত হচ্ছে। এই যে অমুসলিমদের আক্রমণ দৌরাত্ম্য বেড়ে চলেছে ইউরোপ এবং অন্যান্য স্থানে, পত্রপত্রিকায় ওয়েবসাইটে যে সমস্ত তথ্য দেওয়া হয় মহানবীর বিরুদ্ধে, পাকিস্তানে যে ফেসবুক বন্ধ করা হয়েছে, যে ফেসবুকে রসুল্লাহ সম্পর্কে আজে বাজে তথ্য প্রচার করা হয়েছে, এগুলো এই জন্য হচ্ছে যে এরা জানে যে মুসলমানদের ভিতর কোনো ঐক্য নেই, যাচ্ছে তাই করা যায়, আর মুসলমান স্বার্থপর। যুগের ইমাম যিনি ইসলামের চ্যাম্পিয়ন হিসাবে ইসলামের প্রতিরক্ষার জন্য এসেছেন, তার সাহায্য করার জন্য প্রস্তুত নয়। মুসলমান বলছেন যে তোমরা দেখছো যে কাফেরদের শ্রেষ্ঠ নৈরাজ্য কত বেড়ে গেছে, এরা জানে যে ধর্ম দুষ্কৃতকারীদের আক্রমণের লক্ষ্যে পরিণত হচ্ছে, এবং সত্য পাপাচারীদের পদতলে পিষ্ট হচ্ছে, তা সত্ত্বেও উদাসীনের মতো তারা ঘুমায় এবং ধর্মের প্রতি কোনো সহানুভূতি নেই। প্রতিটি দুঃখজনক কথা এরা শোনে, তা সত্ত্বেও কাফের এবং নাপাকদের কথার প্রতি কর্ণপাত করে না, আত্মাভিমানী মানুষের মতো দণ্ডায়মান না, বরং অন্তঃসত্ত্বা মহিলাদের মতো তারা ভারী হওয়ার ভান করা থাকে, তারা অন্তঃসত্ত্বা না, কোনো পুণ্য যখন করতে চায় তখন অলসের মতো দণ্ডমান হয়। পরিশ্রমীদের লক্ষণ তুমি তাদের ভিতরে দেখবে না, কিন্তু যখন কোনো ভোগ বিলাসের সুযোগ পায় দেখবে সেদিকে ছুটে যাচ্ছে, কামনা বাসনার অনুসরণ করে। মুসলিম বলছেন যে এই হলো আমাদের বুজুর্গ আলেমদের অবস্থা। কাফের ইসলামকে মেটানোর জন্য সকল ষড়যন্ত্র করছে, তাদের সকল মশওয়ারা পরামর্শ এই উদ্দেশ্যেই, এবং এরা বিরত হচ্ছে না। এই হলো বেদনা, এই হলো আলেমদের চিত্র এবং স্বরূপ। আর মুসলমানদের অবস্থা এবং ইসলামের চিত্র যে কি এবং কি করা উচিত, কিন্তু এরা কি করছে, এই চিত্র হয়তো মুসলিম ইসলাম তুলে ধরেছেন। তিনি এটি লিখে শুধু আলেমদের বিরুদ্ধে আপত্তি করেননি, বরং সবাই জানে যে তিনি 80 অধিক বই ইসলামের পক্ষে লিখেছেন, আলেমদের সত্য পথ সঠিক পথ দেখানোর চেষ্টা করেছেন, সকল ধর্মকে প্রতিদ্বন্দ্বিতায় ডেকেছেন এবং ইসলামের যে শ্রেষ্ঠত্ব এবং মাহাত্ম প্রমাণ করেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মর্যাদা এবং মাকামকে মান্যকারীদের হৃদয়ে প্রতিষ্ঠিত করেছেন, আল্লাহর একত্ববাদ এবং তওহীদ প্রতিষ্ঠার জন্য জীবনকে হুমকির মুখে ঠেলে দিয়েছেন, নিজের পর এমন জামাত রেখে গেছেন যারা এই কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তার অবদানের কথা প্রত্যেক ন্যায় বিচারক ব্যক্তি স্বীকার করেছে। তার মৃত্যুর পর ও আহমদেরা যেভাবে মনোভাব ব্যক্ত করেছেন, মতামত ব্যক্ত করেছেন, তা তুলে ধরছে। মৌলানা আবুল কালাম আজাদ, যিনি এক সাধারণ মুসলমান ছিলেন, আহমদের ছিলেন না, তার মৃত্যুতে তিনি লিখেছেন, মির্জা সাহেবের কতক দাবি এবং বিশ্বাসের প্রতি চরম বিরোধ সত্ত্বেও তার এই মহান মর্যাদা তার চিরবিদায় শিক্ষিত আলোকিত মুসলমানদের অনুভব করিয়েছে যে তাদের এক মহান ব্যক্তি তাদের মধ্য থেকে চিরতরে হারিয়ে গেছে। একই সাথে ইসলামের বিরোধীদের মোকাবেলায় ইসলামের এই শানদার অসাধারণ হেফাজত যা তার সত্তার সাথে সম্পর্কযুক্ত ছিল তার অবসান ঘটেছে। তার বিশেষত্ব হল ইসলামের বিরুদ্ধবাদীদের মোকাবেলায় তিনি যেরূপ বিজয় জেনারেলের কর্তব্য সম্পাদন করেছেন, তাতে আমরা এই কথা স্বীকার করতে বাধ্য যে যে মহান আন্দোলন আমাদের শত্রুদেরকে দীর্ঘকাল যাবৎ বিপর্যস্ত করে রেখেছিল তা যেন ভবিষ্যতেও জারি থাকে, এটি তার ধারণা ছিল। তিনি জানতেন না যে খোদার সৃষ্টি জামাত এটি, খোদাশ্রেষ্ঠ জামাত এটি যে ধনভাণ্ডার তিনি দিয়ে গেছেন তা আজ পর্যন্ত বিরোধীদের মুখ বন্ধ করে রেখেছে। ইনি আরো লেখেন যে মির্জা সাহেবের বই পুস্তক যা আর্য সমাজ ও খ্রিস্টানদের মোকাবেলায় তিনি লিখেছেন তা গ্রহণযোগ্যতার সনদ পেয়েছে এবং এই দৃষ্টিকোণ থেকে তার কোন পরিচয় তুলে ধরার প্রয়োজন নেই। এই তার সাহিত্য জানিস দায়িত্ব সম্পাদন করেছে, মহত্ব আমাদেরকে অন্তর থেকে স্বীকার করতে হয়, তা কোনোভাবে হৃদয় থেকে মুছতে পারে না। এমন সময় যখন ইসলাম বিরোধীদের অগ্রাসনের পরে সকল দিক থেকে শত্রু পরিবেষ্টিত ছিল আর মুসলমান যারা প্রকৃত খোদাতালার পক্ষ থেকে ইসলামের রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত ছিল, তারা নিজেদের অপরাধের কারণে পাপের কারণে মৃত্যুর দ্বারপ্রান্তে ছিল, দ্বারপ্রান্তে পৌঁছে যায়। মুসলমানের দায়িত্ব ছিল হেফাজতের, কিন্তু তারা নিজেদের পাপের কারণে এবং অন্যায়ের কারণে তাদের জন্য কিছু করা সম্ভব ছিল না। সে সময় ইসলামের রক্ষণাবেক্ষণের কাজ করেছেন হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম। ইনি আরো লেখেন যে ইসলামের জন্য এরা মুসলমানরা কিছুই করতে পারেন এবং করা সম্ভব ছিল না। একদিকে এমনভাবে আক্রমণ হচ্ছিল যে পুরো খ্রিস্ট জগৎ ইসলামের প্রদীপের প্রদীপকে দুর্বল পেয়ে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছিল। সারা পৃথিবী ইসলামের যে তত্ত্বজ্ঞানের জ্যোতি এবং আলো ছিল খ্রিস্টজগৎ সেটিকে নিজেদের পথে উন্নতির পথে প্রতিবন্ধক মনে করে মিটানোর চেষ্টা করছিল। ধন সম্পদ এবং জ্ঞান কে এরা কাজে লাগাচ্ছিল ইসলামকে নির্মূল করার এই অভিযানে। অপরদিকে ইসলামের আত্মরক্ষা এত দুর্বল ছিল যে তাদের কাছে কামানের মোকাবেলায় তীরও ছিল না। এই খ্রিস্ট জগতে কামান নিয়ে এসেছে ইসলামকে নির্মূল করার জন্য, অর্থাৎ নিজেদের ধনভাণ্ডার এবং বই পুস্তক যুক্তি নিয়ে এসেছে, প্রমাণ নিয়ে এসেছে। মুসলমানের কাছে একটি তীরও ছিল না, তাদের নিজেদের পক্ষ থেকে আক্রমণ বা আত্মরক্ষার কোন প্রকারের শক্তি তাদের কাছে ছিল না। ইনি আরো বলছেন যে মুসলমানদের পক্ষ থেকে আত্মরক্ষামূলক যে পদক্ষেপ নেওয়া হয়েছে তার এক অংশ মির্জা সাহেবের তত্ত্বাবধানে ছিল, হুজুর বলছেন এক অংশ কি পুরো কাজেই হযরত মসীহ মওউদ করেছেন, ইসলামের প্রতিরক্ষার কাজ, ইসলামের হেফাজত এবং রক্ষণাবেক্ষণের কাজ। মুসলমানই নয়, শুধু মুসলমানই হুজুর বলছেন যে শুধু মুসলমানই নয়, মুসলমানই শুধু মসীহ মওউদের কাজের প্রশংসা করেনি, অবদানের প্রশংসা করেনি, বরং অমুসলিমরাও তার কাজের ভূয়সী প্রশংসা করেছে। তিনি আল ইসলাম ইসলামের এক মহান বিজয়ী জেনারেল ছিলেন, তার শিক্ষা খ্রিস্ট জগতের অগ্রগতিকে স্তিমিত করেছে এবং খ্রিস্টানদেরকে স্বীকার করেছে তাদের উন্নতি শুধু ভারতেই নয় বরং আফ্রিকাতেও বাধাগ্রস্ত হয়েছে। আফ্রিকায় জামাতে আহমদিয়া ইসলাম প্রচারের যে রীতি অবলম্বন করেছে তার ফলে তাদের খ্রিস্টানদের অগ্রযাত্রা অব্যাহত হয়েছে, এটি তারাও স্বীকার করেছে। দুটো দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরছি। আমেরিকায় মিশনের পাদ্রে মিস্টার ওয়েডগার লিখেছেন জামাতে আহমদিয়ার মাধ্যমে যে ইসলামী বাহিনী বা শক্তি এখানে অর্থাৎ সিয়েরা লিওনে পৌঁছেছে, এর ফলে রকুপুরের নিম্নাঞ্চলে জামাতের দৃঢ় মোর্চা গড়ে উঠেছে। এখন খ্রিস্ট ধর্মের মোকাবেলায় সমূহ সফলতা লাভ করছে ইসলাম। দৃষ্টান্ত স্বরূপ এই প্রতিযোগিতার ফলে স্বল্প সময়ের ভিতর কানিয়া শহরে আমেরিকান খ্রিস্টান মিশন বন্ধ করতে হয়েছে। আরেকজন খ্রিস্টান লেখক জি উইলসনস ঘানা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তার বই খ্রাইস্ট এবং মোহাম্মদে তিনি লেখেন গানা দেশের উত্তরাঞ্চলে রোমান ক্যাথলিক ব্যতিরেকে অন্যান্য যাবতীয় খ্রিস্টান সংস্থাগুলোকে তাদের প্রচার কার্যক্রম গুটিয়ে নিতে হয়েছে এবং তারা মোহাম্মদের অনুসারীদের জন্য ময়দান খালি করে দিয়েছে। তবে অশান্তি নামক অঞ্চলে এবং গোল্ড কোস্টের দক্ষিণাঞ্চলে বর্তমানে খ্রিস্টানিটির কিছুটা উন্নতি পরিলক্ষিত হচ্ছে। কিন্তু দক্ষিণের কিছু কিছু এলাকায় বিশেষত সমুদ্র তীরবর্তী এলাকার সময় আহমদিয়া জামাতের আজিমুস শান বিজয় পরিদৃষ্ট হচ্ছে। আর খ্রিস্টানদের একটি আশা ছিল যে শীঘ্রই সমস্ত গোল্ড কোস্ট এলাকার লোক খ্রিস্টান হয়ে যেতে পারে, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে সে আশা আজ সুদূর পরাহত। প্রকৃতপক্ষে গোল্ড কোস্ট দেশের শিক্ষিত যুবকদের একটি উল্লেখযোগ্য অংশ আহমদীয়তের দিকে আকৃষ্ট হয়ে যাচ্ছে এবং পরিস্থিতি প্রকৃতপক্ষে খ্রিস্টানদের জন্য একটি চ্যালেঞ্জ স্বরূপ। এই ফয়সলা এখনো বাকি রয়েছে, ভবিষ্যতে আফ্রিকায় ক্রিসেন্টের বিজয় হবে, চাঁদের বিজয় হবে নাকি ক্রুশের? হুজুর বলছেন যে ইনশাল্লাহ ইসলামের বিজয় হবে। তিনি আলাইহিসসালাম নিজের অবস্থা সম্পর্কে বলেন, কি বেদনার সাথে লিখছেন। তিনি বলছেন যে আমার দৈনন্দিন জীবনের আরাম এই কাজে নিয়োজিত থাকার ভিতরে নিহিত, পরে এটি ছাড়া আমি জীবিতই থাকতে পারি না। আমি খোদা এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার কালামের প্রতাপ প্রকাশ করায় আমার উদ্দেশ্য। আমাকে কে কাফের বলল তা নিয়ে আমি মাথা খামাই না, ভ্রক্ষেপ করে না। যিনি আমাকে প্রেরণ করেছেন তিনি যদি আমার প্রতি সন্তুষ্ট থাকেন তিনি আমার জন্য যথেষ্ট। তিনি আমার সামনে যা কিছু প্রকাশ করেছেন তার সব মানুষ প্রকাশ করার ভিতরে আমি আনন্দ দেখি, এটি আমার ফরজ। আমাকে যা কিছু দেয়া হয়েছে তা অন্যদেরকে দেয়া আমার জন্য আবশ্যক। আর এই ঐশী ভোজে সেই সবাইকে সামিল করতে চায় যাদেরকে আদি থেকে ডাকা হচ্ছে। এই লক্ষ্য অর্জনের জন্য সব কিছু করতে আমি প্রস্তুত এবং সকল পরিশ্রমের জন্য আমি প্রস্তুত। আশা করি তিনি আমার দোয়াকে বৃথা যেতে দেবেন না, আমার সমস্ত ইচ্ছা আশা আকাঙ্ক্ষা তিনি পূর্ণ করবেন, এই আশা আমি রাখি। সুতরাং এমন ব্যক্তি সম্পর্কে কি এই বাজে অপবাদ লাগানো যেতে পারে, ব্যক্তির উপর বাজে অপবাদ আরোপ করা যেতে পারে কি যে তিনি নাউজুবিল্লাহ নিজেকে খাতামান নবীন মনে করতেন এবং এমন ব্যক্তির মর্যাদা মোহাম্মদ রাসূলুল্লাহ থেকে বড়? এটা কি ভাবা যায়? আমরাই মুসলিমদের শিক্ষাকে বুঝে অনুধাবন করে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহর প্রকৃত অর্থ বুঝি। আমরাই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খাতমে নবুয়ত পদমর্যাদাকে প্রকৃত পক্ষে বুঝি। আহমদীদের উপর অপবাদ আরোপ করা হয়, অপবাদ আরোপ করতে গিয়ে আমাদের বিরুদ্ধে নামধারী আলেমেরা মুসলমানদেরকে খেপিয়ে স্বার্থ সিদ্ধি করতে চায় বা চেষ্টা করছে, এই সত্যকে সামনে রেখে মুসলমানদের দেখা এবং যাচাই করা উচিত। আহমদীদের যতটুকু সম্পর্ক আছে আহমদীরা নিজেদের প্রাণ জলাঞ্জলি দিতে পারে, বিসর্জন দিতে পারে, কিন্তু কখনো লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহর প্রকৃত অর্থ বুঝে তা থেকে কখনো মুখ ফিরিয়ে নিতে পারে না। এই যে কালেমা মেটানো হচ্ছে বা কলমার হেফাজতের নামে আহমদীদের যে কারাগারে প্রেরণ করা হয়, কালেমার নামে আহমদীদের যে শহীদ করা হয়, হত্যা করা হয়, এই কালেমাই মৃত্যুর পর আমাদের পক্ষে আল্লাহ তাআলার দরবারে সাক্ষী হবে যে এরাই আহমদীরাই প্রকৃত কালেমা পাঠক। আর এই কালেমাই আহমদীদের উপর যারা জুলুম করে এবং যারা তাদেরকে শহীদ করে এই সাক্ষ্য দেবে যে এরা জেনে শুনে নিষ্পাপকে হত্যা করেছে। সুতরাং আমরা আনন্দিত যে জান্নাতের শুভ সংবাদ দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে চিরস্থায়ী জীবন দান করছেন। অতএব যেখানে শহীদরা চিরস্থায়ী জীবনের শুভ সংবাদ লাভ করছেন সেখানে আমরা সবাই আর আমাদের প্রত্যেক ব্যক্তি যারা দৃঢ়চিত্ততা প্রদর্শন করছেন আল্লাহর স্নেহ এবং ভালোবাসাকে অবশ্যই আকর্ষণ করবে বা লাভ করবে। সুতরাং এই যে চেতনা, এই যে প্রেরণা, এটিকে কখনো দুর্বল হতে দেবেন না, মরতে দেবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। যিনি শাহাদাত বরণ করেছেন জুমার পর তার নামাজে জানাজা পড়ব ইনশাআল্লাহ। মালিক আতা মোহাম্মদ সাহেবকে অন্তর্ভুক্ত করব। একইভাবে আমাদের মিশরের আমাদের এক মিশরীয় আহমদিয়া আহমদ মোহাম্মদ হাতেম হেলমিয়া শাফি 20 মে তার কিডনি ফেল হয়ে তিনি যৌবনে ইন্তেকাল করেন। আলিল্লাহ ও ইন্না ইলাইহি রাজিউন। 20 বা 22 বছর তার বয়স ছিল। তিনি ডক্টর মোহাম্মদ হাতেম সাহেবের বড় ছেলে ছিলেন। হেলমি শাফি সাহেব মরহুমের তিনি পৌত্র ছিলেন। হেলমি শাফি সাহেবকে আপনারা সবাই জানেন, লেকামালার অনুষ্ঠানে খলিফার আবের সাথে তিনি অনেক প্রোগ্রামে বসেছেন। বাল্যকাল থেকে তিনি প্রতিবন্ধী ছিলেন, দৈহিক প্রতিবন্ধী, কিন্তু তা সত্ত্বেও ধৈর্যের সাথে রোগের মোকাবেলা করেছেন। নিজের মাকে সবসময় ধৈর্যের পরামর্শ দিতেন যে আপনি ধৈর্য ধারণ করুন মা। মা বলেন যে আমি তার ধৈর্য দেখে আশ্চর্য হতাম ছেলের। তাকে তার রোগ যখন বাড়ে তখন তাকে যখন বোঝানো হয়, আশ্বস্ত করা হয়, তিনি মাকে বলতেন যে মা আপনি চিন্তিত হবেন না। মা বলেন সব ভাই বোনের ভিতর সবচেয়ে বেশি আনুগত্যকারী এবং ওবিডিয়েন্ট ছেলে ছিলেন। তার পিতা ডক্টর হাতেম শাফি সাহেব, আমি বলেছি যে তিনি তাকে কারা জীবন যাপন করতে হচ্ছে, যা মাতার তিনি প্রেসিডেন্টও। হাতেম সাহেব কারাগারেই ছিলেন যখন ছেলে মারা যায়। তিনি প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও বিজনেস ডিগ্রি করেছেন, পড়ালেখা করেছেন কম্পিউটারে। আর দাদার মতো জামাতি বই পুস্তকের কাজ করার তার দৃঢ় ইচ্ছা ছিল। খেলাফতের সাথে গভীর ভালোবাসার সম্পর্ক ছিল। 2 বার জলসায় এসেছেন পঞ্চম খেলাফতের যুগে। এখানে তার মা বলেন যে মৃত্যুর সময় তার মুখ থেকে বাক্যই নিঃসৃত হয়েছিল, জানি না উওয়ালা বাইতিন উজালিল নাসেল আল্লাযি বিবাক্কা, আবার পড়ছিলেন যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাই। তার কিডনি ফেল হয়, কিছুদিন থেকে ডায়ালিসিস চলছিল, ডায়ালিসিসের জন্য যেতেন। তার পিতা আসির আনী রাহেমুল্লাহের অন্তর্ভুক্ত। খোদার খাতিরে তিনি কারা জীবন যাপন করছেন তিনি সামিল হতে পারেনি জানা যায়। আল্লাহ তার পদমর্যাদা উন্নীত করুন। পিতামাতাকে আত্মীয় স্বজনকে ধৈর্য দেন। আল্লাহ তালা সকল আহমদীকে সকল প্রকারের অনিষ্ট থেকে রক্ষা করুন।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر